শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 24 সেপ্টেম্বর, 9 আশ্বিন এবং ফার্সি 2 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8টা 23 মিনিটে, ভারত সময় রাত 7টা 53 মিনিটে এবং তেহরান সময় সন্ধে 5টা 53 মিনিটে, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ পার্শ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বিশ্ব নদী দিবসে বাংলাদেশের নদনদীগুলোর হালচাল সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে তারুণ্যের শক্তিমত্তা কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, মার্কিন সরকার আন্তরিক হলে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবারও পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় কারা আছেন সে তালিকা বাংলাদেশ সরকারের কাছে নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের লোকসভা সদস্য রমেশ বিধুরী শুধু একটি সম্প্রদায়কে নয় বরং গণতন্ত্রকে বিব্রত করেছেন বলে বিএসপি নেতা দানিশ আলীর অভিমত। এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করলেন প্রতিরোধ যোদ্ধারা, দুই ফিলিস্তিনির শাহাদাত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন মার্কিন সরকার আন্তরিক হলে 2015 সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতাকে আবারও পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব। তিনি শনিবার নিউ ইয়র্কে একদল মার্কিন বিশেষজ্ঞ, রাষ্ট্রদূত ও অবসরপ্রাপ্ত রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। জাতিসংঘের 78তম বার্ষিক সাধারণ অধিবেশনের অবকাশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আমির আবদুল্লাহিয়ান বলেন ইরানের পরমাণু সমঝোতা বা জেসিপিওএ একটি আন্তর্জাতিক চুক্তি এবং তেহরান এটিতে ফিরে আসতে বদ্ধপরিকর, কিন্তু মার্কিন সরকার এ ব্যাপারে সময় ক্ষেপণ করছে। তিনি বলেন ওয়াশিংটনের সদিচ্ছা থাকলে খুব অল্প সময়ের মধ্যে পরমাণু সমঝোতা আবারও বাস্তবায়নের আলোচনা শুরু করা এবং এটিকে পুনরুজ্জীবিত করা সম্ভব। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম বার্ষিক সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন তাকে কমেডি শো বলে অভিহিত করেছে তেহরান। ওই অধিবেশনে যোগদানকারী ইরানি প্রতিনিধি দল এক বিবৃতিতে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতা সম্পর্কে নেতানিয়াহুর বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী তার ভাষণে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে বিষোদগার করে এবং দাবি করেন ইরান মধ্যপ্রাচ্যব্যাপী তার সমর্থক গোষ্ঠীগুলোর কাছে শত শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে। নেতানিয়াহু বলেন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে অচিরেই একটি নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠবে যেখানে আরবরা ইহুদিদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি ইরানের নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ পর্যন্ত বহুবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে অনুমোদন করেছে। ইরানও সবসময় বলেছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার তেহরানের রয়েছে। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অবকাশে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ওই সম্মেলনে তিনি পারমাণবিক বোমা তৈরি হারাম সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার কথা উল্লেখ করেন। ল্যাভরভ বলেন ওই ফতোয়ার কারণে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে পরমাণু অস্ত্র তৈরির কোনো কর্মসূচি তেহরানের নেই। তিনি আরও বলেন ইরানের সর্বোচ্চ নেতার ওই ফতোয়া জারির কারণে আমরাও মনে করি ইরান যেহেতু পরমাণু বোমা তৈরি করবে না তাই ইরানের প্রতিবেশীরাও ওই পথে যেতে প্রলুব্ধ হবে না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন পৃথিবীতে আরও পরমাণু বোমার অধিকারী দেশের উপস্থিতি কেউ প্রত্যাশা করে না।
ইরান ও মালদ্বীপ দুদেশের জনগণের স্বার্থ রক্ষা ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 2016 সালে সৌদি আরবের পদাঙ্ক অনুসরণ করে মালদ্বীপ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। সম্প্রতি রিয়াদ তেহরানের সঙ্গে আবারও কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর মালদ্বীপও একই পথ অনুসরণ করল। শনিবার নিউ ইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ খলিলের এক বৈঠকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত হয় বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পুঁজি বিনিয়োগ, বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পর্যটন সহ সকল খাতে তেহরান ও মালে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞায় কারা আছেন সে তালিকা সরকারের কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের একজন সহকারী মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
মার্কিন ভিসানীতি প্রয়োগের মাধ্যমে দেশটি কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব ইউনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি, কাজেই আমরা যেটা শুনেছি সেটাই আমরা জানি, কাকে নিষিদ্ধ করেছে সেগুলো আমরা জানি না।
আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতি নিয়ে পুলকিত হওয়ার কিছুই নেই।
যে ভিসা নীতি ঘোষণা করার পর এক ধরনের বলে, আবার পত্রিকায় গত পরশুদিন খবর আসার পর আরেক ধরনের কথা বলে, এগুলো বলে কোনো লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।
একই বিষয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুই দেশের সরকারের বিষয়, এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো সমস্যা নাই। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশে আগামী 48 ঘন্টার মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা না হলে এরপর কোনো অঘটন ঘটলে দায় সরকারকে নিতে হবে বলে তিনি সরকারকে হুঁশিয়ার করেছেন। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আইনগত জটিলতা রয়েছে, এটা আদালতের বিষয়। আদালতের অনুমতি ছাড়া তাকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়। ভারতে চলতি বছরের শেষের দিকে 5 রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে 4টিতে জয় পাবেন বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আজ দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, তাঁর দল তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের নির্বাচনে জিততে চলেছে। চলতি বছরের শেষ দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যে 5 রাজ্যে নির্বাচন রয়েছে তার মধ্যে মধ্যপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, কিন্তু সেখানে গোষ্ঠী কোন্দলে জেরে চাপে রয়েছে বিজেপি। ভারতের বহুজন সমাজ পার্টির নেতা দানিশ আলী এমপি বলেছেন, বিজেপি এমপি রমেশ বিধুরী শুধু একটি সম্প্রদায়কে নয় বরং গণতন্ত্রকে বিব্রত করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
বহুজন সমাজ পার্টি নেতা দানিশ আলী এমপি বিজেপি নেতা রমেশ বিধুরী এমপির আপত্তিকর মন্তব্য সম্পর্কে বলেছেন, বিজেপি এমপি শুধু একটি সম্প্রদায়কে নয় গণতন্ত্রকে বিব্রত করেছেন। তিনি আজ রোববার ওই মন্তব্য করেন। দানিশ আলী এমপি বলেন, এতদিন সড়কে মারধরের ঘটনা ঘটত, কিন্তু এখন হাউজেও লিঞ্চিং এর ঘটনা ঘটতে শুরু করেছে। প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ একটি ভিত্তিহীন অভিযোগ এনেছে যে আমি এমন একটি মন্তব্য করেছি যা রমেশ বিধুরীকে ক্ষুব্ধ করেছে, কিন্তু সত্য হলো প্রধানমন্ত্রী পদের মর্যাদা বাঁচাতে কাজ করেছি। বিজেপিকে টার্গেট করে দানিশ আলী এমপি বলেন, গণমাধ্যমে দেখেছি কিভাবে একটি আখ্যান তৈরির চেষ্টা করা হচ্ছে, সংসদের ভেতরে মৌখিক মারধরের ঘটনা ঘটেছে, তারা আমাকে মেরে ফেলতে চায়, তারা মানুষকে উত্তেজিত করতে চায়, আমার ফোনেও হুমকি মেসেজ আসছে। এতদিন সড়কে মারধরের ঘটনা ঘটত, কিন্তু এখন সদনেও মারধরের চেষ্টা শুরু হয়েছে। প্রসঙ্গত সম্প্রতি সংসদের নিম্নকক্ষ লোকসভায় চন্দ্রযানের সাফল্য নিয়ে আলোচনা চলাকালীন আচমকা খেপে গিয়ে বিজেপি এমপি রমেশ বিধুরী চিৎকার করে বিএসপি নেতা দানিশ আলী এমপিকে মোল্লা, উগ্রবাদী, কাটোয়া, ভাড়ুয়া, বাহার ফেকো, ইসমুল্লেকো, সন্ত্রাসী ইত্যাদি বলে অভিহিত করেন। এ সময় অবশ্য অন্য বিজেপি এমপিরা বিজেপি এমপি রমেশ বিধুরীর কুমন্তব্যের প্রতিবাদ করেননি। এরপর থেকে ওই ইস্যুতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। জর্দান নদীর পশ্চিম তীরের তুলকারাম শরণার্থী শিবিরে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা সাহাব এই খবর দিয়ে লিখেছে, নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের হামলায় ওই দুই ফিলিস্তিনি যুবক শহীদ হয়। পশ্চিম তীরের তুলকারামের ওই শিবিরে নিহত দুই যুবকের নাম আব্দুর রহমান সুলাইমান এবং আসিদ জাবাবি। ইহুদিবাদী সৈন্যরা তুলকারামের নূর শামস শরণার্থী শিবিরে হামলায় এনার্জা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করেছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বুলডোজারের সহায়তায় অসংখ্য সামরিক যান তুলকারাম শহরের বিভিন্ন দিক থেকে হামলা চালিয়ে নূর শামস শরণার্থী শিবিরে পৌঁছে শিবিরকে অবরোধ করে ফেলে। অপরদিকে প্রতিরোধ বাহিনী বিস্ফোরক প্যাকেজ দিয়ে হানাদার ইসরায়েলি সেনাদের বুলডোজারে হামলা চালায়। তুলকারাম শাখার আল কাসাম ব্রিগেডও এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মুজাহিদরা প্রতিরোধ গোষ্ঠীর অন্যান্য ভাইদের সাথে নূর শামস ক্যাম্পে ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র সংঘাতে অংশ নিয়েছে। পাকিস্তান ইসরায়েলি কূটনীতিকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জল্পনাকে সরাসরি অস্বীকার করেছে। ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওই বিবৃতি দেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামাবাদ ফিলিস্তিনি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। ইসলামাবাদ বারবার ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এমনকি ইসলামাবাদ 1967 সালের সীমানা অনুযায়ী কুদস শরীফকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। দখলদার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছে, মধ্যপ্রাচ্যের আরও বহু দেশ ইসরায়েলের সঙ্গে আপোষ করতে পারে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রীর অনুমানের প্রতিক্রিয়ায় ওই বক্তব্য দেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাশ্চাত্য বল প্রয়োগের মাধ্যমে ইউক্রেন সংঘাতের নিরসন করতে চাইলে মস্কো একই পন্থায় জবাব দেবে। তিনি শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পাশ্চাত্য স্পষ্টভাবে বলছে যে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে হবে। যদি পাশ্চাত্য বিষয়টিকে যুদ্ধক্ষেত্রে সমাধান করতে চায় তাহলে তাই হবে। ল্যাভরভ আরও বলেন, ইউক্রেনে কি হচ্ছে কেন হচ্ছে তা কেউ আন্তরিকতার সঙ্গে বোঝার চেষ্টা করছে না, আর যারা বুঝতে পারছে তারা তা প্রকাশ্যে বলতে ইচ্ছুক নয়। সংবাদ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার চার দিন পর শনিবার ভাষণ দেন ল্যাভরভ। ওই ভাষণে তিনি গোটা পাশ্চাত্যকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান বিরোধী যেসব ভিত্তিহীন অভিযোগ করেছেন ও ইরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তা কারো কাছেই গুরুত্ব পায়নি। দখলদার ইসরায়েল তার ঘরোয়া মতবিরোধ ও সংকটের মধ্যে দুর্বলতম অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন হোসেইন আমির আবদুল্লাহিয়ান। দুদিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে নেতানিয়াহু ইরানকে বিশ্বাসযোগ্য পারমাণবিক হুমকির মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছিলেন। তবে নেতানিয়াহু নিজেই পরে জানান যে তিনি বিশ্বাসযোগ্য সামরিক হুমকির কথা বলতে গিয়ে ভুলে বিশ্বাসযোগ্য পারমাণবিক হুমকির কথা বলেছেন। যাই হোক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ওই হুমকি নাকচ করে দিয়ে বলেছেন, তেল আবিব হুমকির কথা কেবল মুখেই বলতে পারে কিন্তু বাস্তবে তা করে দেখাতে সক্ষম নয়। তিনি বলেছেন, ভুয়া বা অবৈধ রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী নেতানিয়াহুর বাগাড়ম্বর বাস্তবায়ন প্রথমত যেসব কারণে সম্ভব নয় সেসবের অন্যতম হল ইসরায়েলিরা এখন অধিকৃত অঞ্চলেই বহু স্তরযুক্ত সংকটে নিমজ্জিত, দ্বিতীয়ত তার ওই হুমকির ভাষা জাতিসংঘের ইশতেহারের প্রতি অবমাননাকর এবং আন্তর্জাতিক সংস্থার মঞ্চকে অপব্যবহারের শামিল। ইরানের শীর্ষস্থানীয় কূটনীতিক আরও বলেছেন, সাধারণ পরিষদে উপস্থিত বিভিন্ন দেশের অনেক কর্মকর্তা নেতানিয়াহুর ওই ভিত্তিহীন হুমকিকে হাসি নাটক বা সার্কাস বলে উল্লেখ করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের হাতে 200 থেকে 400 পরমাণু বোমা রয়েছে বলে মনে করা হয়। পশ্চিম এশিয়ায় পরমাণু অস্ত্রের একমাত্র অধিকারী সন্ত্রাসী ইসরায়েল তার সামরিক পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক সংস্থার পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দিচ্ছে না এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতেও স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। অন্যদিকে ইরান এনপিটির সদস্য এবং 2015 সালে বিশ্বের 6 বৃহৎ শক্তির সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি স্বাক্ষর করে প্রমাণ করেছে যে তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বেসামরিক ও শান্তিপূর্ণ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আজ বিশ্ব নদী দিবস, এ দিবসে বাংলাদেশে নদীর সংখ্যা কত তা নিয়ে চলছে বিতর্ক। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নদীমাতৃক বাংলাদেশে আসলে মোট কত নদনদীর সংখ্যা তা নিয়ে বিতর্ক অনেক দিনের। দখল দূষণে কত নদী যে হারিয়ে গেছে সেই সংখ্যাও সুনির্দিষ্টভাবে জানা নেই কারোই। দেশের নদনদী নিয়ে যখন এমন অবস্থা, তার মধ্যে নদীর একটি তালিকা প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। তারা বলছে দেশের নদনদীর সংখ্যা এখন 907টি। শেষ পর্যন্ত তাদের এই তালিকা নিয়ে আবার বিতর্ক উঠেছে। এমন প্রেক্ষাপটে আজ রোববার বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব নদী দিবস। বর্তমানে দূষণ ও ভূমিদস্যুদের আগ্রাসনের পাশাপাশি অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, আবাসন এবং সেতু, কালভার্ট, স্লুইস গেট নির্মাণের ফলে ছোট বড় আরও অনেক নদীর অস্তিত্বই বিপন্ন হয়েছে। এখনও যদি এসব বন্ধ করা না যায় তাহলে সামনের দিনগুলো আরও দুর্বিষহ হবে বলেই মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। বাংলাদেশে একসময় 24,000 কিলোমিটার নৌপথ ছিল, এখন অবশিষ্ট আছে মাত্র 6,000 কিলোমিটারের মতো। সংশ্লিষ্টরা বলছেন নদীগুলোকে বাঁচাতে হলে নদী নিয়ে কাজ করা সংস্থাগুলোর সমন্বয় জরুরি। নৌপথ রক্ষায় করণীয় সম্পর্কে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব বলেন, দেশের নৌপথ রক্ষায় দীর্ঘদিন ধরেই আন্দোলন হচ্ছে, কিন্তু এই আন্দোলন ততদিন সফল হবে না যতদিন না এই আইনের সঠিক ব্যবহার করা যাবে।
নদীর সীমানা নির্ধারণের ক্ষেত্রে সাংঘাতিকভাবে বিশেষ গোষ্ঠীর কাছে মাতানত করা হয়েছে। আমরা আশা করি নির্বাচনের আগেই সরকার এই বিষয়ে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ সিদ্ধান্ত জানাবে এবং দায়ী প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে নদী উদ্ধারের সমস্ত প্রচেষ্টাকে বাস্তবানুক এবং কার্যকর করবে।
এ বিষয়ে রিভারাইন পিপলস নামের নদী বিষয়ক সংগঠনের মহাসচিব শেখ রোকন বলেন, সরকারিভাবে নদী নিয়ে কাজ করছে প্রায় 18টি সংস্থা। এসব সংস্থার মধ্যে নেই কোনো সমন্বয়, নেই কোনো যোগাযোগ, যে যার মতো কাজ করছে। এসব প্রতিষ্ঠানকে একটি প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা দরকার, না হলে এভাবে নদীগুলোকে বাঁচানো কঠিন হবে।
নদী কমিশন হলো 2015 সাল থেকে, তখন আমরা একটা অভিভাবক পেয়েছি নদী, কিন্তু তাদের জনবল এত কম এবং তাদের অভিজ্ঞতাও স্বল্প দিনের, তাদের সঙ্গে আগের যে মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থাগুলো রয়েছে তাদের এক ধরনের সমন্বয়ের অভাব এখনো রয়ে গেছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
স্মরণ জীবনের গতিপথ বদলে দেয়, চূর্ণ বিচূর্ণ হয় অহংকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে তারাই সবচেয়ে বুদ্ধিমান।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সোনালী সময়।
সোনালী সময়, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 20তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
একটি জাতি বা দেশের উন্নয়ন অনেকাংশেই নির্ভর করে দক্ষ ও প্রতিশ্রুতিশীল যুবশক্তি এবং যুব সমাজের সুস্থতা ও সক্রিয়তার উপর। যুব সমাজের মধ্যে অপরাধ ছড়িয়ে পড়লে সে জাতির বিপর্যয় অনিবার্য। সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে, আধুনিক যুগে যুব সমাজের নানা অপরাধ ও সামাজিক অবক্ষয়ের প্রধান কয়েকটি কারণ হল ক্রমবর্ধমান সামাজিক ও অর্থনৈতিক অসম প্রতিযোগিতা, অপরিকল্পিত শহরায়ন বা নগরায়ন, শিল্পায়ন, মানসিক চাপ, বিকল্প ধারার কর্মসংস্থানের অভাব, সাংস্কৃতিক কার্যকলাপ ও খেলাধুলার সুযোগের অভাব। এছাড়াও গতানুগতিক শিক্ষা কার্যক্রম এবং বাস্তবধর্মী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষার অভাব সব পর্যায়ে বিশেষ করে যুব সমাজের অপরাধ প্রবণতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি, এসব মাধ্যমের অপব্যবহার ও উদ্দেশ্যহীন ব্যবহারও যুব সমাজের অপরাধের অন্যতম কারণ। অনেক ক্ষেত্রে নোংরা রাজনৈতিক কার্যকলাপে সম্পৃক্ততা ও ক্ষমতা প্রদর্শনের মোহ যুব সমাজকে অপরাধের দিকে ঠেলে দিচ্ছে।
যুব সমাজের অপরাধী শ্রেণীর মধ্যে প্রচলিত অপরাধ প্রবণতাগুলোর মধ্যে রয়েছে মিথ্যা কথা বলা, ঘর থেকে পালিয়ে যাওয়া, ভবঘুরে হওয়া, ভিক্ষাবৃত্তি করা, জিনিসপত্র বা সম্পদ ভাঙচুর করা বা ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো, চুরি করা, মাদকাসক্তি, অন্যদের অধিকার পদদলন, যৌন বিচ্যুতি ইত্যাদি। বেকারত্ব ও দুশ্চিন্তা আর হতাশা যুব সমাজের অপরাধ প্রবণতার অন্যতম প্রধান বা বড় কারণ। যেসব পরিবারের সদস্য শৈশবেই দারিদ্র্যের চাপ অনুভব করেছে সেই সব সদস্য যুব বয়সে অপরাধের দিকে ঝুঁকে পড়তে পারে। কোনো কোনো ক্ষেত্রে বংশগত কোনো অসুস্থতা বা শারীরিক ত্রুটি অপরাধের ভিত্তি হিসেবে কাজ করে। অনভিজ্ঞতা, অসচেতনতা ও সুশিক্ষার অভাবও যুব সমাজের উচ্ছৃঙ্খল তৎপরতার অন্যতম কারণ। এইসব সমস্যা এমনই যে রাতারাতি সেসবের সমাধান করা সম্ভব নয়। আজকাল তরুণ ও যুব সমাজের যৌন অপরাধ সহ নানা অপরাধ প্রবণতার পেছনে কাজ করছে নানা ধরনের গণমাধ্যমের পক্ষ থেকে অগঠনমূলক চিন্তার বিস্তার ও যৌন উস্কানিমূলক তৎপরতা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
যুব সমাজের অপরাধ প্রবণতা কমানোর সহায়ক কয়েকটি কাজ হল তাদের সঙ্গে বাবা মায়ের বা অভিভাবকের সুসম্পর্ক স্থাপন, নজরদারি করা, পরিবারের পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখা, পড়াশোনায় ভালো ফলাফল করার পরিবেশ গড়ে তোলা, ভালো ও সৎ বন্ধুদের সঙ্গে মিশতে দেয়া, নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক ও জ্ঞানবিজ্ঞান ভিত্তিক ক্লাব বা সমিতির সদস্য করা ইত্যাদি। তালাক ও পরিবার ব্যবস্থার ভাঙন যুব সমাজের অপরাধ প্রবণতার অন্যতম প্রধান কারণ। তাই পরিবারগুলোকে সুখের নিড় হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই সবই করতে হবে। ভালো পরিবার তথা ভালো বাবা ও মা এবং ভাই বোনের সংসর্গ আর নজরদারি সহ ভালো স্কুল ও ভালো সঙ্গীসাথী বা বন্ধুও যুব সমাজের অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের সহায়ক। পড়াশোনা সহ স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় উৎসাহ দেয়া ও তাদের চাকরি অথবা কর্মসংস্থানের ব্যবস্থা করাও যুব অপরাধ কমিয়ে আনার সহায়ক।
যেসব সন্তান শৈশব থেকেই মা বাবার আদর যত্ন পায়নি কিংবা পরিবারের কোনো কোনো সদস্যের অপ্রীতিকর আচরণের শিকার হয়েছে, তাদের এক বড় অংশ পরবর্তীকালে অপরাধী গোষ্ঠীগুলোর সদস্য হয় এবং তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। পরিবারের ভেতরেই যদি অনৈতিকতার চর্চা হয় ও পরিবারের সদস্যদেরকে ধর্ম বা পরকালীন বিশ্বাস সম্পর্কে উদাসীন রাখা হয়, সেসব পরিবারের সদস্য সহজেই অপরাধে জড়িয়ে পড়ে। নীতিনৈতিকতা, ন্যায় অন্যায়, শালীনতা ও অশালীনতা বা লজ্জাহীনতা ও হালাল হারাম সম্পর্কে যুব সমাজকে সুশিক্ষিত করতে হবে শৈশব ও কৈশোর থেকেই, এবং এ সংক্রান্ত শিক্ষা পরিবারের অভিভাবকদের পক্ষ থেকে প্রচার করতে হবে সন্তানদের মধ্যে। একটি ভালো স্কুল ও স্কুলের শিক্ষকদের পক্ষ থেকে সুশিক্ষা প্রদানের বিষয়টিও যুব সমাজকে মানসিক দিক থেকে সুস্থ রাখার জন্য জরুরি। স্কুলের শিক্ষকদের আচরণে যদি শ্রেণীবৈষম্য, ধনী তোষণ, সাম্প্রদায়িকতা এসব দেখা যায়, তাহলে তার বিরূপ প্রভাব ছাত্রদের উপর পড়বেই। যুব সমাজকে অধ্যবসায়, ধৈর্যশীল, দায়িত্বশীল, ঐক্যকামী, সহনশীল, সামাজিক, সৃষ্টিশীল এবং সমস্যা ও সংকট মোকাবেলায় সংগ্রামী হিসেবে গড়ে তোলার জন্য যথাযথ কর্মসূচি ও শিক্ষা প্রদান জরুরি।
যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে হলে সমাজ থেকে বঞ্চনা, দারিদ্র, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যগুলোও দূর করতে হবে। তবে ইসলাম ধর্ম দারিদ্র্যের মধ্যেও সততা বজায় রাখার সুশিক্ষা দেয়। অপরাধ প্রবণতা দূর করতে দেশ ও জাতির সংবাদ মাধ্যম ও গণমাধ্যম এবং বিনোদন বা সাংস্কৃতিক মাধ্যমগুলোকেও হতে হবে সংস্কারকামী, ধর্ম, আধ্যাত্মিকতা ও নৈতিকতার প্রচারক, উদার জনকল্যাণকামী এবং সব ধরনের সংকীর্ণতা হতে মুক্ত। টেলিভিশনের ভালো বা শিক্ষণীয় অনুষ্ঠানমালা ও ভালো চলচ্চিত্র এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলচ্চিত্র বইয়ের চেয়েও বেশি প্রভাব রাখে গণমানুষে। অপরাধ থেকে দূরে রাখতে যুব সমাজকে আত্মবিশ্বাসী ও আশাবাদী করাও জরুরি। মানুষ যখন বুঝতে পারে যে সে হচ্ছে আল্লাহর প্রতিনিধি ও সৃষ্টির সেরা জীব, তখন সে অপরাধে জড়িত হতে পারে না। এজন্যই বলা হয়, যে নিজেকে চিনতে পারে সে আল্লাহকেও চিনতে পারে। আত্মবিশ্বাস ও মহান লক্ষ্যগুলোর প্রতি আগ্রহ গড়ে তুলতে হলে যুব সমাজকে শৈশব থেকেই সুশিক্ষার পথে রাখতে হবে এবং বাবা মায়ের ও পরিবারের বড়দের আচরণও হতে হবে সুশিক্ষার বাস্তব দৃষ্টান্ত।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। আবারও কথা হবে আগামী পর্বে আশা করছি। তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 24 সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ভিসা নীতি নিয়ে চাপে পড়লেও বলছে না আওয়ামী লীগ, বিএনপিও সতর্ক। প্রথম আলো, কানাডা ভারত দ্বন্দ্বে দিল্লিকেই বেছে নেবে যুক্তরাষ্ট্র, ইত্তেফাক। রক্ত ধুয়ে তারপর এখান থেকে যাবি, যুগান্তর। ইউকে সিইসির চিঠি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সহযোগিতা পাচ্ছি, মানবজমিন। স্বামীর উপর অভিমানে 3 সন্তান সহ বিষপান, সন্তানদের মৃত্যু, কালের কণ্ঠ। পাওনা টাকা আদায়ে কৃষককে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার এক ডেইলি স্টার বাংলা। কলকাতা শিরোনাম, আড়াল থেকে ট্রুডোকে চালনা করেন এক শিখ নেতা, কার কথায় ওঠেন বসেন কানাডার প্রধানমন্ত্রী, আনন্দবাজার পত্রিকা। স্ত্রীকে গণধর্ষণ, ঘণ্টাখানেক পরেই আত্মঘাতী দম্পতি। আজকাল চাকরি চাই, বারাণসীতে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ যুবকের সংবাদ প্রতিদিন। অশ্লীল ঘৃণা ভাষণে সাপাই দিচ্ছে বিজেপি, মোদি নীরব গণশক্তি। শিরোনামের পরে এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মার্কিন ভিসা নীতি ও ছাত্রলীগ সম্পর্কিত খবর বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। ভিসা নীতি সম্পর্কিত খবরের প্রথম আলোর শিরোনাম এরকম, ভিসা নীতি নিয়ে চাপে পড়লেও বলছে না আওয়ামী লীগ, বিএনপিও সতর্ক। এ খবরে বলা হয়েছে, মার্কিন পদক্ষেপে রাজনৈতিক উদ্দেশ্য দেখছে আওয়ামী লীগ, অন্যদিকে এ পরিস্থিতির জন্য এককভাবে সরকারকে দায়ী করছে বিএনপি। যুক্তরাষ্ট্র ভিসা বিধিনিষেধ আরোপ করায় আওয়ামী লীগ সরকার এক ধরনের চাপে পড়েছে। তবে ক্ষমতাসীন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা প্রকাশ্যে চাপের বিষয়টি স্বীকার করতে চান না। অন্যদিকে বিএনপি এই পরিস্থিতির জন্য এককভাবে সরকারকে দায়ী করছে, পাশাপাশি বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে দলটি। এদিকে ডিএমপি বলেছে, মার্কিন ভিসা নীতিতে পুলিশ বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কোনো একটা নীতি নিয়ে কারো পুলকিত হওয়ার কোনো কারণ নেই, যারা নির্বাচনে বাধা দেবে এই নীতি তাদের বিরুদ্ধেই প্রযোজ্য হবে। তবে ভিসা নীতি নিয়ে মানব জমিন বিশিষ্টজনদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন করেছে, সেখানে তারা বলেছেন, ভিসা নিষেধাজ্ঞা কেবল নির্বাচনে প্রভাব নয়, ভাগ্যও নির্ধারণ করবে। এ সম্পর্কে মানব জমিনের শিরোনাম এরকম যে, সরকার জানে ভিসা নিষেধাজ্ঞায় কতজন পড়েছে। প্রথম আলোর প্রতিনিধিকে ছাত্রলীগের মারধর,
আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে। প্রথম আলো রেশিও নামের খবরে লেখা হয়েছে, প্রথম আলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোশাররফ শাহকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। মারধরের সময় তাঁকে ছাত্রলীগ নিয়ে সংবাদ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোশাররফ। এ সম্পর্কে যুগান্তরের খবরে লেখা হয়েছে, মোশাররফ শাহ বলেন সাংবাদিক পরিচয় দিলেও এক পর্যায়ে লাঠি সোঁটা দিয়ে মাথা হাত ও পায়ে আঘাত করেন তারা, এতে মাথা ফেটে রক্ত বের হয়। পরে ঘটনাস্থল থেকে রব হলের দিকে নিয়ে যায় আমাকে, রক্তক্ষরণ হলে তারা বলে রক্ত ধুয়ে তারপর এখান থেকে যাবি। হাত জোড় করে ক্ষমা চাইলেন শামীম ওসমান। মানব জমিনের এশিয় নামের খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নিজের অজান্তে কোনো ভুল করে থাকলে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। উমরা হজে যাওয়ার আগে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা মা সহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধী দল সহ সবার কাছে তিনি ক্ষমা চান। তিনি বলেন, আমি একজন মানুষ, ফেরেশতা আর শয়তানের ভুল হয় না, মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে, রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতেই হয়, হয়তো যারা অপোজিশনে তারা কষ্ট পান, আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোড় করে। কানাডা ভারত দ্বন্দ্বে দিল্লিকেই বেছে নেবে যুক্তরাষ্ট্র। ইত্তেফাকের এশিয় নামের খবরে লেখা হয়েছে, ভারত ও কানাডার মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এ প্রসঙ্গে ভারতের পক্ষে থাকার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রকে যদি কানাডা ও ভারতের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে ওয়াশিংটন নিশ্চিতভাবে দিল্লিকে বেছে নেবে। এক প্রতিবেদনে এমনটি ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। চাকরি চাই, বারাণসীতেই প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে ঝাঁপ যুবকের, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা লঙ্ঘন, পাঞ্জাবের পর এবার বারাণসী। খোদ প্রধানমন্ত্রী সংসদীয় এলাকায় ঘটে গিয়েছে এই ঘটনা। ভারতীয় সেনাবাহিনীতে চাকরি চেয়ে প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে লাফিয়ে পড়ে এক যুবক। প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে তার দূরত্ব ছিল মাত্র 20 মিটার, যদিও সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে সরিয়ে নিয়ে যায়। ভারতে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস, চুরি হয়ে যাচ্ছে টাকা, বিভিন্ন দৈনিকের এ খবরে লেখা হয়েছে। আধার কার্ড মানে জাতীয় পরিচয়পত্র, তবে আধার কার্ড বাধ্যতামূলক নয়, আগেই জানিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট, কিন্তু বাস্তবে আধার নম্বরের প্রয়োজন হয় প্রতিটি ক্ষেত্রেই, আর সেই আধার নম্বর জালিয়াতি হচ্ছে এবং চুরি হয়ে যাচ্ছে টাকা তথ্য ফাঁসের কারণে। জম্বি হয়ে যাবে পৃথিবী শুদ্ধ মানুষ, ঘনাচ্ছে ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কা, সংবাদ প্রতিদিন পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বইয়ের পাতা বা সিনেমা সিরিজের স্ক্রিনে যা মানায় তা কি বাস্তব হতে পারে কখনো? কোভিডের মুখোমুখি হওয়ার পর বিশ্বজুড়ে নেমে আসা আতঙ্কের ঘনস্রোতের সামনে পড়ার অভিজ্ঞতায় মানুষের মনে এখন মাঝে মাঝেই উঁকি মারে প্রশ্নটা, এমন কি হতে পারে? এমন অতিমারির দেখা মিলল যেখানে আশ্চর্য ক্ষতিকর কোনো ভাইরাস রাতারাতি দেশ জুড়ে সব মানুষের শরীরে ভরে দিল জম্বিত্বের বীজ, আর দলে দলে সেই জম্বিরা আক্রমণ করতে শুরু করল তখনও স্বাভাবিক থাকা মানুষদের। নাস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী, এক রুশ বিজ্ঞানী এমন একটি জৈবিক অস্ত্র তৈরি করবে যার ধাক্কায় মানুষ হয়ে উঠবে জম্বি, ক্রমে ধ্বংস হয়ে যাবে সভ্যতা। আড়াল থেকে ট্রুডোকে চালনা করেন এক শিখ নেতা, কার কথায় ওঠেন বসেন কানাডার প্রধানমন্ত্রী। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, নির্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত এবং কানাডার সম্পর্কের অবনতি হয়েছে, তবে এই শত্রুতার শুরু হয়ে গিয়েছিল অনেক আগে। নেপথ্যে উঠে আসছে কানাডার এক শিখ নেতার নাম। খলিস্তানি নেতা হরদীপ সিং নির্জরের হত্যাকাণ্ডের আঁচ এসে লেগেছে ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে। ওই হত্যাকাণ্ডে ভারতের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ কানাডার। ভারতীয় এক কূটনীতিককে তারা বহিষ্কারও করেছে নির্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। কেন অবনতি হল ভারত এবং কানাডার সম্পর্কে? কেনই বা খলিস্তানপন্থী শিখ নেতাকে এত গুরুত্ব দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী? সূত্রের খবর, নেপথ্যে রয়েছেন আর এক শিখ নেতা, কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টি বা NDP নেতা জগমিত সিং। আড়ালে বসে তিনি ট্রুডোকে প্রভাবিত করছেন বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। কানাডার রাজনীতিতে এই জগমিতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন নারী মানব ফুল।
নারী মানব ফুল।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 36তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এ পর্ব উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন। ইসলাম নারী ও পুরুষকে মানুষ হিসেবে সমান মর্যাদা দেয়, তাই সামাজিক ও রাজনৈতিক তৎপরতায়ও নারীর অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছে পবিত্র এই ধর্ম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নেতা হিসেবে প্রথম যে ঘটনায় তাদের বায়াত বা আনুগত্যের শপথ আদায় করেছিলেন, সেখানে নারীরও অংশগ্রহণ ছিল। নারীদের বায়াত আদায়ের ওই ঘটনাটি ইসলামের ইতিহাসে বায়াতুন নিসা নামে খ্যাত। পবিত্র কোরআনের সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে নবী, ইমানদার নারীরা যখন আপনার কাছে এসে আনুগত্যের শপথ করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তাদের সন্তানদেরকে হত্যা করবে না, যারোজ সন্তানকে স্বামীর ঔরস থেকে আপন গর্ভজাত সন্তান বলে মিথ্যা দাবি করবে না এবং ভালো কাজে আপনার অবাধ্যতা করবে না, তখন তাদের আনুগত্য গ্রহণ করুন এবং তাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু।
ইরানের ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে ইসলাম ধর্ম ও রাজনীতি পরস্পর অবিচ্ছিন্ন, তাই রাজনীতিতেও এ ধর্মের উপস্থিতি ও কর্তৃত্ব থাকা জরুরি। তাই রাজনীতির অঙ্গনেও নারীর সক্রিয় উপস্থিতি থাকা উচিত বলে তিনি মনে করতেন। শাহের স্বৈরতান্ত্রিক ও পাশ্চাত্যের প্রতি দাসত্ব সুলভ শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ইরানি নারী সমাজের ভূমিকার প্রশংসা করে ইমাম খোমেনি ইসলামী রাষ্ট্রকে সুপ্রতিষ্ঠার আন্দোলনেও তাদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানাতেন। তিনি বলতেন, রাজনৈতিক বিষয় কেবল বিশেষ কোন শ্রেণীর হাতে সীমাবদ্ধ নয়, নারীরও তাতে ভূমিকা রাখা উচিত এবং সমাজ রক্ষার জন্য তাদেরকেও পুরুষের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক তৎপরতায় অংশ নিতে হবে।
ইসলামের প্রাথমিক যুগেও দেখা যায় মুসলমানদের যে দলটি মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেছিল সেই দলে এবং মক্কা থেকে মদিনায় হিজরতকারী মুসলমানদের দলেও নারী উপস্থিত ছিলেন। এর মাধ্যমে মক্কার জালিম ও তাগুতি শাসকদের প্রতি নারীদের বিরোধিতা প্রকাশ পেয়েছে। এছাড়াও মহানবীর যুগে নারী সমাজ তাদের প্রতিনিধি পাঠাতেন সর্বকালের সেরা এই মহামানবের কাছে, যাতে তারা নানা বিষয়ে প্রশ্ন করে সেসবের উত্তর জানতে পারেন এবং তাদের ইচ্ছাগুলো তুলে ধরতে পারেন। এছাড়াও সে যুগে মুসলিম নারীরা মহানবীর ইমামতিতে অনুষ্ঠিত জুমার নামাজের জামাত, ঈদের ও দৈনন্দিন নামাজের জামাতেও অংশ নিতেন। মহানবীর স্ত্রীগণ নারীদের জন্য শিক্ষামূলক নানা ক্লাসে শিক্ষকের ভূমিকা পালন করতেন। এজন্যই বিভিন্ন হাদিসের বর্ণনা পাওয়া যায় রাসুলের স্ত্রীগণের সূত্র বা নামের উল্লেখ সহ।
ইসলামের প্রাথমিক যুগে মুসলিম নারী সমাজ জিহাদের ময়দানে ও রণক্ষেত্রের পেছনের সারির নানা কাজেও অংশ নিতেন। যেমন তারা যোদ্ধাদের জন্য খাবার ও পানি পৌঁছে দেওয়ার কাজে, ওষুধ তৈরি ও তা বন্টনের কাজে, যোদ্ধাদের অস্ত্র ও নানা সামগ্রী পাহারা দেয়া সহ সেসব তাদের কাছে পৌঁছে দেয়া এবং অস্ত্রশস্ত্র মেরামতের কাজেও ভূমিকা রাখতেন। জিহাদে অংশ নেয়া নারীদের জন্য ফরজ না হওয়া সত্ত্বেও মুসলিম নারীরা সামরিক তৎপরতা চালাতে যুদ্ধক্ষেত্রে যেতেন। নবী নন্দিনী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তার স্বল্প পরিসর জীবনে যখনই প্রয়োজন হয়েছে তখনই সামাজিক তৎপরতায় অংশ নিয়েছেন। তিনি ইসলামী শিক্ষা তুলে ধরা ও প্রশিক্ষণের কাজেও অংশ নিয়েছেন যাতে মুসলিম নারীরা ইসলামী জ্ঞান বিজ্ঞান শিখতে পারেন। হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা স্বেচ্ছাসেবী বা সহায়ক কর্মী হিসেবে কোনো কোনো জিহাদের ময়দানেও উপস্থিত ছিলেন। যেমন উহুদের যুদ্ধের সময় তিনি স্বেচ্ছাসেবিকার ভূমিকা পালন করেছিলেন।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা মহানবীর স্থলাভিষিক্ত হিসেবে আমিরুল মোমেনিন হযরত আলীর নেতৃত্বের অধিকার বিষয়ে মসজিদে বক্তব্য রেখেছিলেন এবং এ বিষয়ে রাসুলের উপদেশগুলো স্মরণ করিয়ে দিতে মুহাজির ও আনসারদের ঘরে ঘরে গিয়ে বক্তব্য রেখেছেন। হযরত ফাতিমা নিজের ঘরকে বনি হাশিমের মুজাহিদদের সংঘবদ্ধ হওয়ার স্থান হিসেবে ব্যবহার করেছেন এবং ফাদাক নামক বাগানের আয় থেকে তাদের খরচ মিটিয়েছেন। আর এই সব কাজকেই হযরত ফাতিমার রাজনৈতিক ও সামাজিক তৎপরতা বলা যায়। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে মুসলিম নারীর অংশগ্রহণের আরেক বড় দৃষ্টান্ত ছিলেন ইমাম হুসেনের বোন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। তিনি কুফাবাসী নারীদের আমন্ত্রণে তাদের জন্য জ্ঞান বিজ্ঞানের ক্লাস নিতেন। কারবালার মহাবিপ্লব তথা আশুরার বিপ্লবের সুরক্ষা সম্ভব হতো না হযরত জাইনাবের বিপ্লবী ভূমিকাগুলো পালন ছাড়া। বন্দী অবস্থায়ও শালীনতা ও ক্ষুধাভীতি বজায় রেখেই তিনি সাহসিকতাপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্য রেখে ইবনে জিয়াদ ও ইয়াজিদের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। আর এ থেকেই তার বিদ্যাবুদ্ধি ও রাজনৈতিক প্রজ্ঞা আর দূরদর্শিতা ফুটে ওঠে।
আমাদের আজকের এই আলোচনা থেকে সুস্পষ্ট যে ইসলাম সামাজিক সুরক্ষার তাগিদে রাজনৈতিক ও সামাজিক তৎপরতায় নারীর অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। অন্যদিকে পাশ্চাত্যে নারীকে বিভিন্ন ক্ষেত্রে দেখা হয় বা ব্যবহার করা হয় পণ্য হিসেবে, মানুষ হিসেবে নয়। মোট কথা, সুসন্তান গড়ে তোলা সহ সমাজ ও সভ্যতার বিনির্মাণে নারীর ভূমিকা পালন ও দায়িত্বকে অসাধারণ এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম ধর্ম। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক আজকের এই আলোচনা রীতি টানছি এখানেই। কথা হবে আবারও আগামী আসরে, তখনও আপনাদের সঙ্গ পাব এই আশা রাখছি। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি ভিয়েনায় পৌঁছেছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বৈঠকে অংশ নিতে তিনি আজ ভিয়েনায় যান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাধারণ সম্মেলনের 67তম বার্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। মোহাম্মদ ইসলামী নেতৃত্বে এক পদস্থ প্রতিনিধি দলও ওই সম্মেলনে যোগ দিতে তার সঙ্গে সফর করছেন।
কয়েকটি দেশ প্রথমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসায় হতাশা প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে কোনো কোনো দেশের স্বার্থ রয়েছে এবং তা হচ্ছে অস্ত্র বিক্রি ও অস্ত্র ব্যবসা। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। মার্কিন সরকার আন্তরিক হলে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবারও পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় কারা রয়েছেন সে তালিকা বাংলাদেশ সরকারের কাছে নেই বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের লোকসভা সদস্য রমেশ বিধুরী শুধু এক সম্প্রদায়কে নয় বরং গণতন্ত্রকে বিব্রত করেছেন বলে বিএসপি নেতা দানিশ আলীর অভিমত। এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের আগ্রাসন প্রতিহত করার চেষ্টা করলেন প্রতিরোধ যোদ্ধারা, দুই ফিলিস্তিনির শাহাদাত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফিজ।
Տեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։